대함
대함
바리
바리 바리
대함
만우샴
만우샴
exactly like a man
exactly like a man
만우샴
아시트야
아시트야
accepting
accepting
다람 바리
다람 바리
Kadivarshana Varshani
Kadivarshani
How many years?
How many years?
Vrishnivihi
Vrishnivihi
In the company of the Rishnis
In the company of the Rishnis
Vrishnidev Samhi
Vrishnidev Samhi
Those were born in the Rishni family
Those were born in the Rishni family
Yadu Yadupuriyam
Yadupuriyam
In Dwarka, the residential quarters of the Yadavs.
Yadudev Vasastham Tarakai.
Saha with
Sangha.
Abhasita. The Lord lived.
Bhagavan Vasparishan.
Patnya.
Patnya.
Wives.
Wives.
Patni.
Kati,
how many?
Patayam.
Abhavan,
Abhavan,
were there.
Chino.
Prabho,
of the Lord.
Bhagavan.
Translation. Lord Krishna lived both in Vrindavan and in Mathura. What did he do there? Why did he kill Kamsa, his mother's brother? Such killing is not at all sanctioned in the Shastras.
Srikrishna Vrindavan ebong Mathura ubhay sthane bas korechilen. Tini sekhane ki korechilen? Tini keno tar mahapurush Kamsake bodh korechilen? Ei prokar swajan bodh jodio shastra anumodito noy.
Report. One's maternal uncle, the brother of one's mother, is on the level of one's father. When a maternal uncle has no son, his nephew legally inherits his property. Therefore, why did Krishna directly kill Kamsa, the brother of his mother? Maharaj Parikrit was very much inquisitive about the facts in this regard.
This is the Matar Dhata Matur Pitritul Matur Aputra Kale Bhagni Putra Ayin Shabhata Vali Sampurti Uttara Dhingari Vali Atai Sri Krishna Kano Ta Matur Kamsa Kale Bhat Kari Chale Maharaj Parikrit সেই বিষয়ে জানতে অত্যন্ত উৎসুক হয়েছিলেন
Text 11. Krishna, the Supreme Personality of Godhead, has no material body, yet he appears as a human being. For how many years did he live with the residents of Vrishni? How many wives did he marry? And how many years did he live in Dwarka?
একাদশ ভগবান শ্রীকৃষ্ণের শরীর জড় নয় তবুও তিনি মনুষ্যরূপে আবির্ভূত হন তিনি কত বছর কৃষ্ণের সঙ্গে ছিলেন তার কত পত্নী ছিল তিনি কত বছর দ্বারকায় বাস করেছিলেন
Purport. In many places, the Supreme Personality of Godhead is described as Satchidananda Vigraha, possessing a spiritual, blissful body. His bodily feature is Narakriti, that is, exactly like that of a human being. Here, the same idea is repeated in the words Manusham Asritya, which indicate that he accepts a body exactly like that of a man. Everywhere it is confirmed that Krishna is never nirakar, or formless. He has his form exactly like that of a human being. There is no doubt about this.
তার স্বরূপ নরাকৃতি অর্থাৎ ঠিক একটি মানুষের মতো এখানেও মানুষের আশ্রিত অতীত দ্বারা সেই কথারই পুনরাবৃত্তি করা হয়েছে অর্থাৎ তিনি ঠিক একজন মানুষের মতো রূপ ধারণ করেন সর্বত্রই প্রতিপন্ন হয়েছে যে শ্রীকৃষ্ণ নিরাকার নন তার রূপ রয়েছে এবং তা ঠিক একটি মানুষের মতো সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই
Text 12. O great sage, who know everything about Krishna, please describe in detail all the activities of which I have acquired, and also those which I have not. For I have full faith and am very eager to hear of them.
দ্বাদশ হে মহর্ষি, আপনি শ্রীকৃষ্ণের বিষয়ে সবকিছু জানেন। দয়া করে আপনি যে সম্বন্ধে আমি প্রশ্ন করেছি এবং প্রশ্ন করিনি সবিস্তারে তার সেই সমস্ত কার্যকলাপ বর্ণনা করে, কারণ তার প্রতি আমার পূর্ণ বিশ্বাস রয়েছে এবং সেই বিষয়ে শ্রবণ করতে আমি অত্যন্ত
উৎসুক। Pradipa Maharaj is inquiring from Sukadeva Goswami.
এখানে পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীর নিকট এই সমস্ত বিষয়ে অনুসন্ধান করছেন।
So this is the process of knowledge.
এটা হচ্ছে জ্ঞান লাভের পন্থা।
Like that, if someone is not interested to learn, they cannot be taught.
আর যদি কেউ এই সমস্ত শিক্ষার প্রতি আগ্রহী না হয় তাহলে সে কখনোই শিক্ষা লাভ করতে পারবে না।
That means like if you have a glass and it is full, you cannot put anything inside.
যদি একটা গ্লাস আপনার কাছে থাকে এবং তার মধ্যে যদি কোনো কিছু রাখা যাবে, যদি রাখতে না চান তাহলে তা কি করে সম্ভব?
Once there was a student, he was very knowledgeable.
And he had
learned so many things. And he was very proud of what he had learned. So after finishing his schooling, then he graduated. And as a graduate, as a snataka, then he can go to other teachers to, you know, specialize in certain areas. So, being very proud of his knowledge, then he thought that this one other person, this other teacher, is known by everyone and is very great.
তো সে এইভাবে যখন উচ্চশিক্ষা লাভ করছে তখন অন্যান্য শিক্ষকরা সবাই বলে থেকেছে যে ইনি অত্যন্ত জ্ঞানী, সব থেকে উৎকৃষ্ট মানের শিক্ষক।
And then he felt, if I learn from this person, then my knowledge will increase, my prestige will increase, everything will increase.
তাই প্রত্যেকেই তখন চেষ্টা করছে যদি তার কাছ থেকে কোন জ্ঞান লাভ করি তাহলে আমার জ্ঞান, শিক্ষা, সমস্ত কিছু দ্রুত বৃদ্ধি পাবে।
And so then he approached that teacher. And so then he went to the teacher, he offered his respects, and then he inquired, asked from him that I would like to study under you. I heard you are a very great scholar and you give us so many things. So then the teacher said that I don't feel confident I can teach you
anything.
So the student then said, No, you are a great man, I know you are being humble, but you please accept me as your student.
তখন সেই ছাত্র বলছে, না না, এগুলো আপনি এটা বিনয় বসেছে এরকম বলছেন, আপনি অত্যন্ত বিনয়ী, আপনি অবশ্যই আমাকে শিক্ষা দিতে পারবেন, আপনার আমাকে শিক্ষা প্রদান করা উচিত।
So then the teacher then said, okay, before we discuss further, let us have some water.
তো তখন সে বলছে, ঠিক আছে, তাহলে আমরা প্রথমত আলোচনা শুরু করি।
So then the teacher brought a jug of water and a glass.
তখন সেই শিক্ষক একটা জগে করে একটা পাত্রে করে তিনি জল নিয়ে আসলেন।
And he gave the glass to the student.
তখন তিনি সেই যে গ্লাসটা সেটা ছাত্রকে দিলেন।
And he started pouring water to fill the glass.
এবং তিনি তখন সেই গ্লাসটা জল ভর্তি করতে শুরু করছেন।
You know, and the student is holding it, you know, smiling.
সে অত্যন্ত হাসি মুখেই ছাত্র সে গ্লাসটা ধরে আছে।
And then the glass got full.
তারপর গ্লাসটা পূর্ণ হয়ে গেছে।
And then the teacher kept pouring water.
কিন্তু সেই শিক্ষক তা সত্ত্বেও জল ঢেলে যাচ্ছে।
And the water started overflowing and falling onto the ground. So the student got alarmed and said, "Hey, stop, don't you see that no more water can go in this glass? It's full." So then the teacher immediately stopped pouring water. And he said, "Yes, this is the point. You're so full of knowledge, there's no more place to put anything more inside." So, unless one is actually inquisitive to know, then one cannot learn. Because the Vedic system is not just to know. Right, one has to apply the knowledge. Srila Bhaktivinoda Thakur, in his treatise called the Bhagavat, so then he says the two enemies to society are the one who gains knowledge but doesn't use it. Someone who studies but doesn't use the knowledge. Right? And the person who just criticizes everything, that this is wrong, start over again, that's wrong, start over again.
Right?
He says that the one has knowledge but doesn't use it, so what's the use of his study? It's just a burden on the society. And the critic, then he is not seeing that the person is at this point, how to direct them from the goal to there. Right? One starts at a point and one moves forward. And if you get a little bit off the track, then from that point, then you correct your direction and go towards the main where you're trying to go. And then this is correct. But if we say, "No, this is useless," then you have to go all the way back and start again. If you make another mistake, you come back again. Like this, you'll never get to the goal. Right? Like you have an eye and there's a cataract. So Prabhupada mentions you remove the cataract, you don't take out the eye. Means that the eye is good, just that has this problem. Remove that problem and the eye functions. So if one has made progress, but one has moved a little this way or that way, The problem is not the progress, the problem is going to the left or right. So therefore, we correct that where we've gone off and continue forward.
তাই আমাদের এই বিচলিত হওয়াটা প্রবলতা এটাকে সংশোধন করতে হবে তারপর এগিয়ে যেতে হবে
So the Vedic concept is things should be practical.
তাই বৈদিক ধারণা হচ্ছে যে এটাকে অনুশীলন করে যেতে হবে
We gain knowledge to use it.
এই জ্ঞান লাভ করে সেটা যথাযথভাবে ব্যবহার করতে হবে
And whatever is there, whatever your position, it's not useless. You find out what is of use, keep that, and what is useless, that you need.
তো যা কিছু অর্জন করেছেন সেটা যে কতটা ব্যবহারযোগ্য সেটাকে রাখতে হবে গ্রহণ করে এবং সেভাবে এগিয়ে যেতে পারে যেটা প্রয়োজন নেই সেটাকে বর্জন করা হবে
So therefore, the inquiry must be because you want to apply the knowledge you will gain.
তাই অনুসন্ধিৎসু মনোভাব সেখানে থাকা প্রয়োজন কেননা এইভাবে আপনি যথার্থ জ্ঞান লাভ করবেন এবং সেই জ্ঞানকে
So here then the questions that are being asked are so that they can be realized. It's not just inquisitiveness just to hear. Right? We have to hear about something, we have to pass the time, so something should happen.
এটা নয় যে শুধুমাত্র আমাদের কিছু সময়কে কাটাতে হবে তার জন্য শুধুমাত্র শ্রবণ করবে
we could listen to Sukadev is here okay we can listen to him if he wasn't here we could play some cricket something we should do to pass the time
oh এখানে সুকদেব উপস্থিত আছে তাই বিশেষ কিছু ব্যক্তি তো আমাদের শ্রবণ করতে হবে ঠিক আছে ওর কাছে শ্রবণ করা যাবে কিভাবে আমরা সময়টাকে অতিক্রম করি
no if he wants to gain from this association
না এই প্রকার সঙ্গ লাভ থেকে বেশ কিছু লাভ আমাদের অর্জন করতে হবে
therefore when the student wants to know then the questioning will be proper and then the answers will be able to be followed
তো যখন এটা কেউ যথাযথভাবে অবগত হবেন তখন সে প্রকৃত প্রশ্ন উত্থাপন করবেন এবং সেই প্রশ্ন থেকে উত্তর লাভ করে যথার্থই লাভবান হতে পারবেন
So then In that light, then Sukadev Goswami is being requested by Parikshit Maharaj to answer these questions.
So, আমাদের এই মঙ্গলার্থে এখানে পরীক্ষিত মহারাজ তিনি সুখদেব গোস্বামীর কাছে এই সমস্ত প্রশ্ন উত্থাপন করেছেন
So in these particular questions, then he is inquired about why he has killed his maternal uncle.
তিনি বিশেষ কিছু প্রশ্ন উত্থাপন করেছেন এবং তারপরে আরেকটি প্রশ্ন করছেন যে কেন ভগবান কৃষ্ণ এই তার মাতুল কংসকে হত্যা করলেন
Because in the Vedic culture, then the relation, various relations in the family are important.
বৈদিক সংস্কৃতিতে এই যে পারিবারিক যে সম্বন্ধ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ
Because in these relationships, then one both is able to fulfill one's material needs in such a way to bring one to the transcendental platform.
এই প্রকার পারিবারিক সম্বন্ধের মধ্য দিয়ে একজন তার জড়জাগতিক চাহিদা তাদের পরিবারের সদস্যদের পূরণ করার সাথে সাথে ক্রমান্বয়ে তাদের পারমার্থিক পথের দিকে অগ্রসর হতে সাহায্য করে
And by that fulfillment of those desires, then these, in relationship to Krishna, these desires are then removed from the heart.
So, Krishna সম্বন্ধে যখন এই সমস্ত বাসনাগুলো পূরণ করা হয় তখন আস্তে আস্তে এই পূর্তির সাথে সাথে সে ক্রমশ কৃষ্ণের দিকে অগ্রসর হতে পারে
And if these desires are removed from the heart, then we're able to develop our love for Krishna.
তো যখন এই সমস্ত বাসনাগুলো হৃদয় থেকে সম্পূর্ণরূপে দূরীভূত হয় তখন আমাদের কৃষ্ণের প্রতি যে প্রেম ভালোবাসা সেটা অনুভূত হয়
If we are performing our activities in devotional service, chanting, associating with devotees that are naturally supposed to awaken attraction for
Krishna. তখন স্বাভাবিকভাবেই আমাদের সেই শুদ্ধ যে ভগবতের সেটা জাগ্রত হয়ে ওঠে।
But these are this our progress is blocked because of our material attachments.
আর আমাদের এই প্রকার উন্নতি স্তব্ধ হয়ে আছে কারণ হচ্ছে জড় বিষয়ের প্রতি আমাদের অত্যধিক আসক্তি।
Then our progress will be slow.
তার ফলে আমাদের উন্নতি অত্যন্ত ধীর হয়ে গেছে।
So therefore, Pratikin Maharaj was surprised that Krishna, though he was performing activities as a grihastha, so naturally that atmosphere would be maintained.
তো পরীক্ষিত মহারাজ অনুসন্ধান করছে যে ভগবান কৃষ্ণ যদিও বিশেষভাবে গৃহস্থ লীলা প্রদর্শন করেছিলেন তাই তার আনুষঙ্গিক যে সমস্ত বিষয় সেগুলো সম্পর্কে তিনি অনুসন্ধান করছেন
because his own prosperity would be lost by killing his own.
তো তার যে বিষয় যে তিনি এটা তার নিজস্ব যে নৈতিকতা হারিয়ে কেন আছে এখানে কেন তার মানুষকে সে বধ করেছেন সেক্ষেত্রে তার এই সম্বন্ধ যে বিষয় সেটা কোথায়
because the uncle is seen like the father.
তো এই যে মাতুল বা মামা তিনি হচ্ছেন পিতৃতুল্য।
So just as the rightful son would receive the inheritance of the father.
এবং যেভাবে একজন পুত্র তার বংশানুক্রমে তার পিতার সম্পত্তির উত্তরাধিকার প্রাপ্ত হয় ঠিক অনুরূপভাবে এই মাতুলেরও প্রাপ্ত হয়।
So therefore, why would he kill his uncle? Because if his uncle didn't have any children, then the inheritance would go to the nephew.
তো যেহেতু তার মাতুলের কোন প্রকার সন্তান সন্ততি ছিল না তাই বংশানুক্রম যখন সেই উত্তরাধিকার হতো তা সত্ত্বেও কেন তিনি তার ওই মাতুলকে হত্যা করলেন
never sanctioned to kill such a close relative.
আর এই প্রকার ঘনিষ্ঠ আত্মীয়কে হত্যা করা কখনোই অনুমোদন করা হয়নি।
So this was his question.
Right?
And then he's inquiring about Krishna that he appears as a human being. And appearing as a human being, then he performs so many wonderful pastimes. So, even though he is transcendental and has no material form, still he appears in a human-like form to perform his
pastimes.
And so then, in this way, he presents these questions so that he may gain this understanding so that he can deepen his devotional service.
এইভাবে প্রশ্ন সমূহ পরীক্ষিত মহারাজ উত্থাপন করেছিলেন যাতে করে তিনি এই সমস্ত বিশদ বিবরণ শ্রবণ করে যথার্থই লাভবান হতে পারে এবং সাথে সাথে এই অন্যান্যদেরও মঙ্গল সাধিত হয়। কোন প্রশ্ন
scriptures, as here he is quoting the Dharma Shastra and other places in the Niti Shastra, then it says, gives another view.
তো এই যে এখানে ধর্মশাস্ত্র যেখানে এই প্রকার হত্যা করার নিষেধ করা হয়েছে, তো এটা একটা বিভ্রান্তিমূলক নয় কি? যেখানে অন্য এক নীতিশাস্ত্রে উল্লেখ আছে যে ছয় প্রকার শত্রুকে হত্যা করা যেতে পারে।
There's actually no contradiction in the various scriptures. So this is mentioned by Manu himself. Because he gives example that the different scriptures will may give different procedures.
তো সেখানে উল্লেখ করা হয়েছে যে বিভিন্ন শাস্ত্র বিভিন্ন উদ্দেশ্য সাধনের জন্য বর্ণনা করা হয়েছে।
But therefore different applications.
কেন না ভিন্ন ভিন্ন প্রয়োগ বিধি রয়েছে।
Example is given that some scriptures say that the morning yajna should be completed before sunrise.
তো কোন শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে প্রাতঃকালীন যে যজ্ঞ সেটা সূর্য উদয়ের পূর্বে সম্পাদন করা উচিত।
Others say it should be done at sunrise.
আর অন্য জায়গায় উল্লেখ করা হয়েছে যে সূর্য উদয়ের সময় সেটা সম্পাদন করা উচিত।
And some scriptures say it should be after sunrise.
আর অন্য কোন শাস্ত্রে আবার উল্লেখ আছে যে সূর্য উদয়ের পরে তা করা দরকার।
So from the platform of ritual it looks contradictory.
তো এই যে সংস্কারের দৃষ্টিভঙ্গি থেকে দেখতে গেলে মনে হয় যেন এটা কিছুটা বিভ্রান্তিমূলক।
But from the higher platform there's no contradiction.
কিন্তু যদি উচ্চ স্তরে বিচার করা যায় এটা তাহলে দেখা যাবে যে সেখানে কোনো বিভ্রান্তি নেই।
Means if you're looking at the principle of that one should perform yajna according to his sadhana.
তো যদি নীতিগত ভাবে দেখা যায় যে একজন তার অবশ্যই তার সাধনার অনুসারে তার সেই প্রকার যোগ্য করা উচিত।
And we understand that the Brahma Muhurta or the time before the sunrise is the most important.
আর আমরা যে ব্রহ্ম মুহূর্ত যা কোন সূর্য উদয়ের পূর্বেই সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত পবিত্র সময়।
So then, depending upon what is the most important aspect of your sadhana, you will do that during the Brahma Muhurta time.
তাই সাধনা ক্ষেত্রে কোনটা অধিক গুরুত্বপূর্ণ সেটাই হচ্ছে বিচার্য বিষয় যে ব্রহ্ম মুহূর্ত সেই সময় না অন্য।
So therefore, if yajna is your most important aspect, then that will be done before the sunrise.
তাই যখন যজ্ঞই হচ্ছে অত্যধিক গুরুত্বপূর্ণ সেবা সম্পাদন করা, তাই সেক্ষেত্রে সেটা করা উচিত ওই সূর্য উদয়ের পূর্বে।
If japa is your more important, then you'll do the japa before sunrise and you'll do the yajna at sunrise.
তাই যদি দেখা যায় সেক্ষেত্রে তার জপ হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ জপ করা, সেক্ষেত্রে সূর্য উদয়ের পূর্বে জপ সম্পাদন করে আর সূর্য উদয়ের সময় যজ্ঞ করতে হবে।
And if japa and deity worship are more important, then you will do the japa before sunrise, the deity worship at sunrise, and the yajna after
sunrise.
Therefore, the ritual has to be based on the religious principles.
তাই এই যে সমস্ত সংস্কার পদ্ধতি সমূহ এটা ভিত্তি নির্ভর করছে যে তার সেই যে অনুষ্ঠান করা কোনটা অধিক গুরুত্বপূর্ণ তার।
So the ritual is simply the manifestation of your purpose.
তাই এই যে সংস্কার অনুষ্ঠান এটা হচ্ছে শুধুমাত্র উদ্দেশ্য সাধনের জন্য যেটা বাহ্যিকভাবে একটা অনুষ্ঠান করা।
Right, the ritual is the form through which you gain the goal.
তো এই প্রকার সংস্কার অনুষ্ঠান হচ্ছে যে একটা গঠনমূলক প্রকাশ যেটা সাহায্যে আমরা সেই পর্যায়ের যে যে উদ্দেশ্য করছি সেই উদ্দেশ্যটা সাধিত হয়।
So like that, then we have to see is that so the Dharma Shastra is higher than the Arthashastra.
ঠিক এভাবে আমরা যখন দেখি যে ধর্মশাস্ত্র অর্থশাস্ত্রের থেকে অধিক গুরুত্বপূর্ণ,
therefore the if one's only interest is artha, then for him that's the highest.
তাই যদি কারো কাছে অর্থই অধিক গুরুত্বপূর্ণ হয় তাহলে সেক্ষেত্রে সে তখন সেটা করবে,
right? So therefore he doesn't need to look further.
তাই সে তখন ওইভাবে অনুসরণ করবে.
But for someone like Arjuna, then the Dharma Shastra is more important than the Artha Shastra.
যাই হোক না কেন, যেরকম অর্জুনের ক্ষেত্রে সেখানে ধর্মশাস্ত্র অর্থশাস্ত্রের থেকে অধিক গুরুত্বপূর্ণ.
Because his purpose then is the protection of the people, you know, for their benefit, not for his own gain.
তার উদ্দেশ্য হচ্ছে যে তার নিজের কোন প্রকার স্বার্থসিদ্ধির জন্য নয়, তার কার্য হচ্ছে যে অন্যদেরকে সুরক্ষা প্রদান করা.
Therefore, the lower detail or the lower principles have to be in line with the higher principles.
তাই অনেক সময় যে সমস্ত নিম্ন পর্যায়ের নীতি নিয়ম গুলো সেগুলো এড়িয়ে যাওয়া যেতে পারে, যদি কোনো উচ্চতর নীতি নিয়মকে পালন করার কারণে নিম্ন পর্যায়ের কিছু নীতি নিয়মকে না পালন করলেও সেখানে কোনো সম্ভব নয়.
And then the religion, like for us, since the transcendence is most important, then religion must also be seen in line with the principles of
ধর্মের উদ্দেশ্য হচ্ছে যে ভগবানের পথে প্রত্যেকে নিয়ে আসা.
Sometimes, you know, such exalted speakers as yourself, other devotees who are just trying to learn to preach, and also in the Srimad Bhagavatam, how not to be in a challenging mood towards the speakers? What would be the best?
Okay. So how to avoid being in a challenging mood towards the speaker?
এই যে বক্তার প্রতি ভাগবত শ্রবণ করার সময় আমাদের কিরকম মনোভাব থাকা উচিত যাতে করে সে প্রচারক হতে পারে, বা যেরকম মহারাজের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তি যখন পাঠ দিচ্ছেন তখন কিভাবে আমরা তার প্রতি আমাদের মনোবৃত্তি পোষণ করব?
So if we're trying to learn, then we see what is the value to learn.
তো এই শিক্ষা লাভ করার পূর্বে আমাদেরকে বুঝতে হবে যে আমরা এই শিক্ষা কি, এই শিক্ষা কি লাভ করব.
And then if there is some point that is we can gain from, then we inquire on that point.
আর এই শ্রবণ করার সময় কিছু পয়েন্ট নির্দিষ্ট করতে হবে যেগুলো আমরা পরবর্তীতে তার কাছ থেকে পরিপ্রশ্নের দ্বারা অনুসন্ধান করে সে সম্পর্কে আরো যথার্থ লাভবান করতে হবে.
So that can either be positive or negative. Positive, negative?
সেটা হয়তো কোনো মানে অনুকূল বা প্রতিকূল হতে পারে.
Means maybe they set a point in a way we are not used to it.
হয়তো যেটা আমরা ব্যবহার করছি না সেটা কিছু প্রতিকূলতা সেটাকে সেরকম ভাবে বিচার করতে হবে.
So then we can inquire in such a way to find out if maybe there's another angle of vision on that point that we don't know about.
তো আমাদেরকে এইরকম দৃষ্টিভঙ্গি বা এইরকম দৃষ্টিকোণ থেকে প্রশ্ন করতে হবে যাতে করে যেটা আমাদের জানা নেই এবং যে প্রশ্ন করার মাধ্যমে আমরা যথার্থই লাভবান হতে পারব.
And then if it is, then we can gain by broadening our perspective.
তাই যদি এইভাবে আমরা করি তাহলে আমরা যথার্থই লাভবান হতে পারবো এবং সাথে সাথে সেই প্রশ্ন অন্যদেরও
And if it wasn't, a satisfactory point, then in the discussion, then the proper conclusion should come out.
তো যদি সেক্ষেত্রে কোনো কিছু স্পষ্ট না হয় তাহলে এইভাবে পারস্পরিক আলোচনার মাধ্যমে আমরা যথার্থ সিদ্ধান্তে উপনীত হতে পারব।
The main thing is if we are understanding that the knowledge is Krishna.
প্রকৃত বিষয় হচ্ছে যে আমাদের এই প্রকার বোধগম্যতা থাকা দরকার যে জ্ঞানের উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ।
And if we know something, that's by the great mercy of Guru Krishna and the Vaishnavas. Then we should avoid being proud that we know something and the other person may have made a mistake.
আমাদের এই প্রকার গর্ব অহংকার পরিত্যাগ করা উচিত যে আমি কিছু জানি কিন্তু অন্যরা হয়তো এইটুকু জানে না।
We should, either if we can gain benefit from it, if not, then we can take part in such a way that others are benefited.
তো যদি আমরা সেখান থেকে বিশেষ কিছু লাভবান না হতে পারি তাহলে আমাদেরকে পরবর্তীতে এই প্রকার অংশগ্রহণ করতে হবে যাতে অন্য কোন ভক্তের নিকট তা উপস্থাপন করে সেই বিষয়ে আরো স্পষ্টভাবে লাভবান হতে পারে।
The sense ego is the cause of our being in the material world. Then we should always try to avoid that in all of our activities. The best is to act without any ego.
তাই সর্বোত্তম হচ্ছে যে অহংকার শূন্য হয়ে কোন প্রকার কাজ করা।
Meaning that we should identify ourselves as servants of Krishna.
তাই আমাদের নিজেদেরকে ভগবান শ্রীকৃষ্ণের সেবক রূপেই পরিগণিত করতে হবে।
And we are simply the servant of the servant.
তা আসলে আমরা ওই সেবকের সেবক।
If ego is there, then at least it should be engaged according to the scriptural injunctions on proper social relationships. And then, at least in that way, then culturally there will be no disturbance in that interaction. And if we act outside of the culture, but we're trying to establish properly some philosophical point, then spiritually, philosophically, according to Tattva, it may have been correct, but according to Vaishnava association, it was
incorrect.
So since Sambandha Jnan is not dynamic, it establishes the relationship between ourselves, the Lord, and others. Then, based on that knowledge, you're going to perform the devotional service.
তো তাই এই প্রাথমিক জ্ঞান থাকলেই আপনি ভক্তিমূলক সেবা করতে পারেন।
So if your knowledge is right but your service is wrong, it's not one's advancement will be slow.
তো যদি আপনার প্রকৃত জ্ঞান থাকে কিন্তু আপনার সেবা ঠিকমতো না হয় তাহলে সেক্ষেত্রে আপনি যথার্থ প্রগতি লাভ করতে পারেন না, প্রগতি অত্যন্ত ধীর গতিতে করতে পারেন।
Of course, if one's culture is very nice, but one doesn't have any proper philosophy, then that culture has no foundation.
আচরণ এগুলো অত্যন্ত ভালো হয় কিন্তু তার দর্শনগত কোনো জ্ঞান না থাকে, তাহলে সেক্ষেত্রে তার এই সংস্কৃতি সম্পন্ন হওয়া সত্ত্বেও সেটা বিশেষ কিছু প্রভাব ফেলবে না।
The person with a good culture but no philosophy will be plagued by sentiment.
তাই যদি কেউ হয়তো তার সংস্কৃতিগত দর্শনবিহীন যে ধর্ম সেটা একবার ভাব করবো না।
And the person who knows the philosophy but not the culture, they will have the problem of mental speculation.
আর তারও যদি দর্শন জ্ঞান থাকে কিন্তু কোন প্রকার ধর্ম সংস্কৃতি নাই তো সেটা মানসিক
জল্পনা কল্পনা।
আর এই যে জল্পনা কল্পনা এটা তত্ত্বকেই শুধুমাত্র বিচার বিশ্লেষণ করতে
ব্যস্ত।
আর এই ভক্তিমূলক সেবা হচ্ছে যথার্থ ব্যবহার।
Therefore, then there will always be speculation on how to apply the knowledge in devotional service.
তাই আবার সেখানেও বিচার বিশ্লেষণ আছে যে কিভাবে এই দর্শনগত যে বিদ্যা সেটা ভক্তিমূলক সেবায় প্রয়োগ করা যায়।
Both positions are weak.
আর উভয় দিকে যদি না
weak
just দুর্বল না হয়
means the sentimental person may not actually start devotional service.
আর এই প্রকার ভাবপ্রবণ ব্যক্তিও প্রকৃতপক্ষে ভক্তিমূলক সেবায় ঠিকঠাকভাবে করতে সক্ষম নয়।
The one with proper knowledge has started devotional service, but he can ruin his devotional service by weeds and by offense.
তো আরেকজন হয়তো এই জ্ঞান যথেষ্ট আছে যার ফলে সে
So the best is to have the proper understanding and apply that through the proper Vaishnava culture.
তাই এটাই উত্তম যে আপনার যথার্থ ধারণা থাকা দরকার এই সম্পর্কে এবং সেটা যথাযথ জীবনে প্রয়োগ করতে হবে ভক্তিমূলক সেবার ক্ষেত্রে।
Then everyone will be satisfied.
তখন প্রত্যেকেই সন্তুষ্টি লাভ করতে পারবে।
শ্রীমদ্ভক্তিগীতা পূর্ণ স্বামী মহারাজ কি।